বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 4 ফেব্রুয়ারি, 21 মাঘ এবং ফার্সি 15 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstodaybangla। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/@partstodaybn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইয়েমেন, সিরিয়া ও ইরাকে ইঙ্গো-মার্কিন সন্ত্রাসী হামলার ঘটনায় ইরানের নিন্দা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলির প্রেক্ষাপটে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল 10 প্রভাত। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থানগুলোতে ইঙ্গো-মার্কিন বাহিনীর বড় ধরনের বিমান হামলা, আগ্রাসী শক্তির হামলা বিনা জবাবে পার পাবে না বলে সানার হুঁশিয়ারি। ব্রিটেনকে সঙ্গে নিয়ে ইয়েমেনে সামরিক হামলা চালিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়া সত্ত্বেও ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে আমেরিকার আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাশ। এবং ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন আরএসএস ও বিজেপি যখন দেশে সহিংসতা ছড়াচ্ছে তখন কংগ্রেস ভালোবাসার দোকান খুলেছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী সেন্টকম ব্রিটিশ সন্ত্রাসী সেনাদেরকে সঙ্গে নিয়ে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের 48টি স্থাপনায় হামলা চালিয়েছে। শনিবার রাতে এসব হামলা চালানো হয়। লোহিত সাগরে সন্ত্রাসী আমেরিকার নেতৃত্বাধীন সামরিক টহল জোটের এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড ও নিউজিল্যান্ডের সমর্থন নিয়ে এসব হামলা চালানো হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ এবং লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর উপর হুথিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের 48টি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদে ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা শুরু করে হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের পক্ষ থেকে এ পর্যন্ত অন্তত 160টি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সন্ত্রাসী কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইহুদিবাদীদের সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে। শনিবার রাতে ইয়েমেনের 48টি স্থাপনায় সন্ত্রাসী ইঙ্গো মার্কিন বাহিনী হামলা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করা হল। হুথি আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি আজ ভোরে এক এক্স পোস্টে লিখেছেন, ইঙ্গো মার্কিন আগ্রাসন সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও লিখেছেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলবে। এর জন্য আমাদেরকে কতখানি ত্যাগ স্বীকার করতে হয় সেটি মোটেও গুরুত্বপূর্ণ নয়। হামলার জবাবে আমরা হামলা চালিয়ে যাব এবং বিজয় আসবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এদিকে হুথি আনসারুল্লাহ আন্দোলনের গণমাধ্যম বিভাগের ভাইস প্রেসিডেন্ট নাসরুদ্দিন আমের আগ্রাসী বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, হামলা চালিয়ে জবাব ছাড়া ফিরে যাওয়ার দিন তোমাদের জন্য চিরকালের মতো শেষ হয়ে গেছে। এখন তোমরা হামলা করলে আমরাও হামলা করব। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের অভ্যন্তরে যে নতুন করে বিমান হামলা চালিয়েছে তা বিনা জবাবে পার পাবে না। তিনি বলেন, আগ্রাসীদের এই ধরনের হামলায় ইয়েমেনের সামরিক বাহিনী পিছু হটবে না এবং দেশের জনগণ ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব ও অপরাজ্যের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়ার কারণে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের উপর যে হামলা চালাচ্ছে তা বিনা জবাবে পার পাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা ব্রিটেনকে সঙ্গে নিয়ে ইয়েমেনে সামরিক হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছার পথকে করেছে আরও কঠিন। তিনি শনিবার তেহরান সফররত জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। সাক্ষাতে দুই কূটনীতিক মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি, বিশেষ করে ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, যে দেশে ইঙ্গো মার্কিন বাহিনী গত 3 সপ্তাহ ধরে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা রক্ষা করার অজুহাতে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থানে হামলা চালাচ্ছে। জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে সিরিয়া ও ইরাকে মার্কিন সন্ত্রাসী সেনাদের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে গোটা মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করায় ইরানকে ধন্যবাদ জানান গ্রুন্ডবার্গ। তিনি ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলেও ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে আমেরিকার আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সাক্ষাতে একথা বলেন হাস। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
যদিও বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তারপরেও কিছু ইস্যুতে ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। আজ রবিবার সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পরিবেশ মন্ত্রী জানান, নতুন পরিবেশে বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। কিছু ক্ষেত্রে তাদের প্রশ্ন থাকলেও সামনে এগিয়ে যেতে একমত হয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর, এমন মন্তব্য করে সাবের হোসেন বলেন, নির্বাচনের বিষয়ে আগেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এছাড়া জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় $15 বিলিয়ন ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র অংশীদার হিসেবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় সাবের হোসেন চৌধুরী আরও বলেন, নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আর কোনো কথা হয়নি, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে, তারপরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে।
ইলেকশন নিয়ে স্পেসিফিক কিছু হয়নি, শুধু একটাই স্টেটমেন্ট, উনি যেটা বলেছেন যে আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয় নাই, তারপরেও আমরা চাই আমাদের সম্পর্ক যেন এগিয়ে যায়। আমি যেটা বুঝছি সেটা হচ্ছে তারা এখন ভবিষ্যতের দিকে তাকাতে চায়।
বাদশাহ রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, আরএসএস ও বিজেপি যখন গোটা দেশে সহিংসতা ছড়াচ্ছে তখন কংগ্রেস ভালোবাসার দোকান খুলেছে, বিজেপি সরকার দেশের অর্থনীতির ক্ষতি করছে বলেও তিনি মন্তব্য করেছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি।
আরএসএস এবং বিজেপি গোটা দেশে সহিংসতা ছড়াচ্ছে, এই বিদ্বেষের বাজারে কংগ্রেস ভালোবাসার দোকান খুলেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় পর্বে আজ রোববার ঝাড়খণ্ডের ধানবাদে রাহুল গান্ধী ওই মন্তব্য করেন। তিনি বলেন, এবার ভারত জোড়ো যাত্রায় ন্যায় শব্দটি যুক্ত করা হয়েছে। এর পাঁচটি কারণ রয়েছে। বিজেপি সরকারের অধীনে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। রাহুল গান্ধী বলেন, দেশের সমস্ত সম্পদ দুই তিনজন পুঁজিপতির হাতে তুলে দেওয়া হয়েছে। জিএসটি এবং নোট বাতিলের কারণে দেশে বেকারত্ব বেড়েছে। প্রধানমন্ত্রী দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছেন। সরকারি খাতকে বেসরকারি হাতে তুলে দিয়ে দলিত ও আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, তাদের সরকার গঠিত হলে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য 24 ঘন্টা ধরে কাজ করা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরে আসি বিশ্ব সংবাদে। গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদে ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী আজ সকালে তাদের ইঞ্জিনিয়ারিং কোরের ওই সেনার মৃত্যুর খবর স্বীকার করেছে। ইসরায়েলের স্বীকারোক্তি মতে, এ পর্যন্ত শুধুমাত্র গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে মোট 225 জন সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, শনিবার গাজায় যুদ্ধ করতে গিয়ে শিমন ইয়েহোশুয়া নামে এক সেনা নিহত হয়েছে, তবে ঠিক কোথায় নিহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। নিহত শিমন হারেল ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ছিল। এর আগে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার খবর দিয়েছিল যে তাদের একটি হামলায় ইসরায়েলের 15 সেনার নিশ্চিত মৃত্যু হয়েছে, কিন্তু ওই ঘটনার ব্যাপারে দখলদার সেনারা কোনো কিছু স্বীকার করেনি। গাজা যুদ্ধ হওয়ার পর থেকে হামাসের হিসাব মতে 2000-এর বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের যেসব বন্দী রয়েছে তাদের অনতিবিলম্বে মুক্ত করার জন্য হামাসের সঙ্গে চুক্তি করার দাবিতে শনিবার আবারও তেল আবিবে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। গাজা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্তির ব্যাপারে এ ধরনের বিক্ষোভ মিছিল এখন নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে। গতকালের বিক্ষোভ সমাবেশের আয়োজকরা বলেছেন, বন্দীদের ফিরিয়ে আনার জন্য হামাসের সঙ্গে চুক্তির বিকল্প নেই, কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এসব বন্দীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। তদন্ত এবং নতুন নির্বাচন এড়ানোর জন্য নেতানিয়াহু হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করতে চান না বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন। গতকালের সমাবেশ থেকে যে ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে তা আগের যে কোনো সমাবেশের বক্তব্য থেকে অনেকটা ভিন্ন এবং কঠোর। এর আগে বিক্ষোভ মিছিলের আয়োজকরা এতটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি। ইরাক ও সিরিয়ায় শুক্রবার রাতের মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এই হামলার মাধ্যমে ওয়াশিংটন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী সেন্টকম শনিবার এক বিবৃতিতে জানায়, তারা শুক্রবার রাতে ইরাক ও সিরিয়ার অন্তত 85টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। জর্দানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই আগ্রাসন চালানো হয়। হামাস শনিবার এক বিবৃতিতে বলেছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী যে আগ্রাসন চালিয়েছে তার যে প্রতিক্রিয়া হবে সেজন্য ওয়াশিংটনকে দায়ী থাকতে হবে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা জ্বলন্ত আগুনে ঘি ঢালছে তাদের জানা উচিত যতদিন পর্যন্ত গাজা উপত্যকায় ইহুদিবাদী আগ্রাসন, গণহত্যামূলক অপরাধযজ্ঞ ও জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ না হবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি বা স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। জর্দানে সিরিয়া সীমান্তবর্তী মার্কিন সেনা ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় সিরিয়া এবং ইরাকে সন্ত্রাসী হামলা চালিয়েছে আমেরিকা। সমস্যা সমাধানে সামরিক পন্থা বেছে নেওয়ার মতো ভুল সিদ্ধান্ত এ অঞ্চলকে আরও বেশি অস্থিতিশীল করে তুলবে বলে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন সামরিক পন্থায় সমস্যা সমাধানের ভুল চিন্তা ও পদ্ধতির পরিণতি। গত রোববার জর্দানের সিরিয়া সীমান্তবর্তী এলাকার একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত ও অপর 40 জনেরও বেশি সেনা আহত হয়। এরপর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জর্দানে তাদের সেনাদের উপর হামলার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমের কাছে ঘোষণা করেছেন। ওই ঘোষণার পর শনিবার সকালে আমেরিকার যুদ্ধবিমান ইরাক ও সিরিয়ার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। ইরাক সরকার জানিয়েছে সেদেশের পশ্চিমাঞ্চলীয় আল কায়েম এবং আক্কাসাত এলাকা সহ আশপাশের বহু বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে মার্কিন জঙ্গি বিমানগুলো। ইরাকের উপর মার্কিন বাহিনী যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির দপ্তর। বিমান হামলাকে ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নয়া আগ্রাসন বলে নিন্দা জানানো হয়। মার্কিন বিমান হামলায় ইরাকের 16 জন নিহত ও 25 জন আহত হয়েছে। অপরদিকে মার্কিন সেনারা গতকাল সিরিয়াতেও হামলা চালিয়েছে। তাদের হামলায় অন্তত 10 জন নিহত এবং 18 জন আহত হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা সিরিয়ার পূর্বাঞ্চলীয় সেইসব এলাকাতে হামলা চালিয়েছে যেসব এলাকায় সিরিয়ার আরব সেনারা দায়েশের অবশিষ্ট সেনাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই ঘটনা থেকে যে বাস্তবতাটি ফুটে ওঠে তা হল আমেরিকার সন্ত্রাসীদের সঙ্গে জোটবদ্ধ এবং এক সূত্রে গাঁথা। ইরাক এবং সিরিয়ায় দায়েশকে উজ্জীবিত করতে তারা আবারও ওই নোংরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন। তিনি জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি হ্যান্স গ্রুনবার্গের সঙ্গে আলাপকালে ওই নিন্দা জানান। আবদুল্লাহিয়ান বলেন, সমস্যা সমাধানে ওয়াশিংটন বলদর্পিতা এবং সামরিক পন্থা অবলম্বনের মতো ভুল করার কারণেই আজকের এই পরিণতি। তিনি বলেন, ইয়েমেনে ইঙ্গো মার্কিন বাহিনী হামলা চালিয়েছে এবং আনসারুল্লাহকে মার্কিন সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত পরিস্থিতিকে রাজনৈতিক উপায়ে সমাধানের চেষ্টাকে জটিল করে তুলবে। ইরান ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের সকল দেশই উপকৃত হবে বলে গ্রুনবার্গকে জানান আবদুল্লাহিয়ান।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
মিয়ানমারের সেনাবাহিনী এবং বিদ্রোহীদের লড়াইয়ের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অন্তত 30 সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত 30 সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। বান্দরবানের নাইখংছড়ি ও তমরু সীমান্তের ওপারে মিয়ানমারে মুহুর্মুহ গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপে রাতভর যুদ্ধের পর মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ফাঁড়ি দখলে নেয় আরাকান আর্মির যোদ্ধারা। এই অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের 30 সদস্য সীমান্ত পেরিয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডের তমরু ফাঁড়িতে। আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্ত সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় এসেছেন। এদিকে মিয়ানমারে গোলাগুলির বিকট শব্দে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে। উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন সেখানকার বাসিন্দারা।
আমরা বই ফাচ্ছি, আমাদের বাচ্চারা কান্না করতেছে, এই জন্য আমরা নিরাপত্তা আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি।
এমন পরিস্থিতিতে বাংলাদেশে চলছে নানা আলোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের আভ্যন্তরীণ সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির মুখে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা আত্মরক্ষার জন্যই বাংলাদেশে এসে অস্ত্র জমা দেয় বিজিবির কাছে এবং আশ্রয় নেয়।
আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, আমরা যুদ্ধ চাইও না। আমাদের পুলিশ বাহিনীকে বলে দিয়েছি, আমাদের কোস্টগার্ডকেও আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, যাতে কোনোভাবেই আমাদের সীমানায় কেউ না অনুপ্রবেশ না করতে পারে, সেই ব্যাপারে আমরা খুব সতর্ক রয়েছি।
রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, জীবন রক্ষার্থে পালিয়ে এসে অস্ত্র জমা দিয়ে বিজিপি ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমার পুলিশ বিজিপির সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আর মিয়ানমার সীমান্ত এলাকায় উত্তেজনা নিরসনে চীনের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ বিষয়ে চায়না একটা ভূমিকা নিতে পারে, কারণ যারা আমাদের এখানে তাদের সংখ্যা হয়ে গেছে 12-13 লাখের মতো, এটা আমাদের জন্য অতিরিক্ত একটা বার্ডেন।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল 10 প্রভাত।
ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রার 41 বছর।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রার 41 বৎসর শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও ইরাকে সংঘটিত ঘটনাবলী বিশ্বের প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুচ ফোর্সের প্রধান শহীদ সোলাইমানি মার্কিন সন্ত্রাসী হামলায় বাগদাদে শহীদ হওয়ার পর সমসাময়িক ইতিহাসের বা স্মরণকালের শ্রেষ্ঠ ও বিশ্বনন্দিত জেনারেল হিসেবে সবার শ্রদ্ধা অর্জন করে ইসলামী বিপ্লবের সম্মানকেই বাড়িয়ে দিয়েছেন বহুগুণে। কারণ আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী যুদ্ধের এই মহানায়ক ও সফল সমরবিদ এবং সামরিক কূটনীতিক জেনারেল সোলাইমানি ইরানের ইসলামী বিপ্লবেরই সুফল। অনেক পর্যবেক্ষক, গবেষক ও বিশ্লেষক বলছেন, ইরান এ ধরনের আরও অনেক সোলাইমানিকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে এবং এ ধরনের বহু অনাগত সোলাইমানি এখনও তার শূন্যস্থান পূরণ করতে সক্ষম। ইরানের সোলাইমানির মতো ব্যক্তিরা হচ্ছেন প্রকৃত ইসলামী আদর্শ ও আশুরার সংস্কৃতির অনন্য সন্তান। এ ধরনের ব্যক্তিত্ব একাই একটি আদর্শ বা উন্নত জাতির সমতুল্য। সোলাইমানির সঙ্গে বাগদাদে শহীদ হয়েছিলেন তারই সহযোগিতায় সন্ত্রাসী আইএস বা দায়েশ বিরোধী সংগ্রামে সাফল্য অর্জন করা ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু মাহদি আল মোহান্দিস।
মার্কিন সন্ত্রাসী হামলায় ইরাকিদের রাষ্ট্রীয় মেহমান ইরানের কাসেম সোলাইমানি ও ইরাকের জাতীয় বীর আবু মাহদি শহীদ হয় ইসলামী ইরানের পাশাপাশি ইরাকেও দেখা দিয়েছে মার্কিন ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রবল জাগরণ। শহীদের রক্তের শোধ নিতে ইরাকি সংসদ মার্কিন সেনাদের ইরাক থেকে বের করে দেওয়ার প্রস্তাব পাশ করেছে। সম্প্রতি বাগদাদে এরই সমর্থনে অন্তত 25 লাখ ইরাকি গণবিক্ষোভে অংশ নিয়েছে। গত কয়েক দশকে ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনে মার্কিন সাম্রাজ্যবাদীদের প্রায় সব ষড়যন্ত্রের ব্যর্থতাগুলোর পেছনে ভূমিকা রেখেছে ইরানের ইসলামী বিপ্লব। ইরাক আজ ইরানের ঘনিষ্ঠ বন্ধু। ইহুদিবাদ ইসরায়েল লেবাননের ইরানপন্থী হিজবুল্লার কাছে অন্তত 2 বার বড় ধরনের পরাজয়ের শিকার হয়েছে। গাজায় বারবার হামলা চালিয়েও ইসরায়েল তিক্ত ব্যর্থতার স্বাদ গ্রহণ করেছে। আর এসবেও ভূমিকা ছিল ইরানের ইসলামী বিপ্লবের এবং কাসেম সোলাইমানির মতো বিচক্ষণ সমর নেতার পরামর্শ।
ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্যের প্রধান কারণ হল এই বিপ্লবের খোদাই বা ঐশী প্রকৃতি। এই বিপ্লবের মহান রূপকার মরহুম ইমাম খোমেনি খালি হাতেই গোটা পশ্চিম এশিয়ায় মার্কিন সরকারের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে বিবেচিত শাহ সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছিলেন। ইসলামী বিপ্লবের সফল নেতা হিসেবে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের আবির্ভাব আধুনিক বিশ্ব ইতিহাসে ও বিশ্ব রাজনীতিতে এক বড় ভূমিকম্প। তিনি আধুনিক যুগে প্রথমবারের মতো ধর্মনিরপেক্ষ পশ্চিমা সংস্কৃতির কর্তৃত্ব ও আধিপত্যকে চ্যালেঞ্জ করেন এবং পাশ্চাত্যের কথিত পরাশক্তিগুলোর আধিপত্যকে অবজ্ঞা করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে তুলে ধরেছেন সবচেয়ে শক্তিশালী ও চ্যালেঞ্জিং শক্তি হিসেবে। তার নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ইরানি জাতির প্রবল চপেট আঘাত, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি বলয় তথা ইবলিশী শক্তিগুলোর একাধিপত্যকে নড়বড়ে করে দিয়েছে। বিগত হাজার বছরের ইতিহাসে ইসলামী শক্তির এমন প্রবল উত্থান এবং ইসলামের গৌরবময় পতাকার এত উচ্চতর অবস্থান আর কখনো ঘটেনি।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই একাধারে এমন একটি ঐতিহ্যের উত্তরসূরী ও এই ধারার সফল পরিপূর্ণতা দানকারী, যে ধারার আলোকে ইরানের আলেম, জনগণ এমনকি বুদ্ধিজীবী সম্প্রদায়েরও সবাই মুস্তাকিদ ফকিরের আনুগত্য করতেন। ইরানের ঐতিহ্যবাহী আলেম সমাজ প্রাচীনকাল থেকে জনগণের সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেন। অবশ্য ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই যোগ্যতা ও অবদানের দিক থেকে সমসাময়িক যুগের সব মুস্তাকিদকে ছাড়িয়ে গেছেন, যদিও অতীতের মুস্তাকিদদের সংগ্রাম বা আন্দোলনগুলোই চূড়ান্ত রূপ লাভ করেছে ইমাম খোমেনির নেতৃত্বে। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হামিদ আলগার বলেছেন,
আয়াতুল্লাহ খোমেনি রহমতুল্লাহ আলাই মানবাদর্শের এক মূর্ত প্রতীক। তিনি কেবল নৈতিক, বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক যোগ্যতার এক অপূর্ব সমন্বয়ের মাধ্যমে ইরানে এরূপ বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। তার বিপ্লব শুধু যে রাজনৈতিক ও কৌশলগত ব্যাপার ছিল তা নয়, আধ্যাত্মবাদের এক অন্তর্নিহিত শক্তির মাধ্যমেও তা নিখুঁত নির্ভুলভাবে পরিচালিত হয়েছে। 1979 সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসলেন, কিন্তু তিনি সাথে করে কোনো সম্পদ আনেননি, কোনো রাজনৈতিক দলও তিনি গঠন করেননি, কোনো গেরিলা যুদ্ধ পরিচালনা করেননি, কোনো বিদেশি শক্তির সাহায্যও তিনি নেননি। অথচ এর মধ্যেই তিনি ইসলামী আন্দোলনের তর্কাতীত নেতৃত্বে সমাসীন হলেন।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের ছিল অত্যন্ত শক্তিশালী ও আপোষহীন ইচ্ছাশক্তি। অনেকেই তাকে নমনীয় ও কম উচ্চকিত হওয়ার পরামর্শ দিলেও তিনি কখনো আপোষ করতেন না। বহির্বিশ্বের সবাই যখন ইমাম খোমেনিকে পরামর্শ দিচ্ছিলেন ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে ইরানের রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করা, তখন তিনি তাদের এই উপদেশে কান দেননি। অনেক ইরানিও এ পরামর্শ দিয়েছিলেন তাকে। তাদের যুক্তি, যখন বিশ্বের বৃহত্তম অনারব সুন্নি রাষ্ট্র তুরস্ক এবং আরব সুন্নি রাষ্ট্র মিশর ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে, তখন আমরা কেন আমাদের দেশকে বিপদের দিকে ঠেলে দেব? কিন্তু ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এসবে কান না দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন। আর এটাই হল ইসলামের ইচ্ছাশক্তি, যা আপোষহীন ও অদম্য। আশুরা সংস্কৃতির সন্তান ও নবী বংশের সদস্য মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এমনই এক অদম্য ও আপোষহীন ইসলামী বিপ্লব উপহার দিয়েছেন এ আধুনিক বিশ্বে, আর তারই আদর্শকে ধরে রেখে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন ইরানের ইসলামী বিপ্লবের দ্বিতীয় প্রধান কান্ডারি আয়াতুল্লাহিল উজমা খামেনি।
শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরও কথা বলবো আগামী পর্বগুলোতে, তখনও আপনাদের সঙ্গ আশা করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ চৌঠা ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আতঙ্কে বাড়ি ছাড়ছেন সীমান্তের বাসিন্দারা, 6 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ইত্তেফাক। স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাসহ 4 গ্রেপ্তার। প্রথম আলো। ধর্ষণ কাণ্ডে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডেইলি স্টার বাংলা। পোশাক ব্যবসায়ীর ফাঁদে পড়ে নিঃস্ব আমিনুল মানব জমিন। বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 14 সদস্য যুগান্তর। কলকাতা শিরোনাম। পাকিস্তানের কাছে সেনার তথ্য পাচার, গ্রেপ্তার মস্কোর ভারতীয় দূতাবাসের কর্মী। সংবাদ প্রতিদিন। হিন্দুত্ববাদী আদর্শকে স্বীকৃতি দিয়ে ভারত রত্ন আদবানিকে গণশক্তি। দাবি আলাদা রাজ্যের, লোকসভা ভোটের আগে 3 সুখবর পেতে পারে লাদাখ, আনন্দবাজার পত্রিকা। যোগী রাজ্যে ভুয়ো গণবিবাহের আসর, গ্রেপ্তার 15 আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, স্বামীকে আটকে গৃহবধূকে গণধর্ষণ, ছাত্রলীগ নেতা আটক, উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রায় সব দৈনিকে এই খবরটি ছাপা হয়েছে, কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক, নিকৃষ্ট, ঘৃণিত ঘটনা ঘটেছে, আসলে তার নিন্দা জানানোর ভাষা নেই। তবুও আমি আমার ভাষায় এই ঘটনার চরম প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। স্বামীকে আটকে রেখে গৃহবধূর যে শ্লীলতাহানি করেছে, তার উপরে যে বর্বরতা চালিয়েছে ছাত্রলীগের এই নেতা এবং আরো কয়েকজন মিলে, এ ঘটনা আসলে ছাত্রলীগ, আওয়ামী লীগ তথা বাংলাদেশের জন্য একটা কলঙ্ক। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের লেখাপড়ার অবস্থানে থাকে, স্তরে থাকে, এবং তাদের শিক্ষা, বিদ্যা, জ্ঞান, গরিমা দেশ গঠন, সমাজ গঠনের কাজে লাগার কথা। আর সেই ছাত্ররা, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এই ধরনের নিকৃষ্টতম কাজে জড়িত হয় এবং এই ধরনের বর্বরতা চালায়, তখন বুঝতে বাকি থাকে না এই সমাজের পচন ধরেছে, এই সমাজে পতন ঘটেছে। আমি বলবো যে সমাজ নষ্ট হয়ে যাওয়ার জন্য যে ধরনের উপায় উপকরণ তার সবই এখন এখানে বিদ্যমান। সেই সব উপায় উপকরণ থেকে যেমন এরা নষ্ট হওয়ার পথ পেয়েছে, তেমনি দেশের রাজনৈতিক যে সংকট তাও এদেরকে নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। রাজনৈতিক সংকট বলতে আমি বুঝাচ্ছি যে একচেটিয়াভাবে এই যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রেখেছে আওয়ামী লীগের শাসন ক্ষমতার কারণে ছাত্রলীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এদেরকে চ্যালেঞ্জ করার মতো, এদের অন্যায় অপকর্মের প্রতিবাদ করার মতো কোনো শক্তি আর এখন নেই। যার কারণে যখন কাউকে চ্যালেঞ্জ করার মতো, তার অন্যায় অপরাধের প্রতিবাদ করার মতো কেউ থাকে না, তখন সে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এবং যা খুশি তাই করতে পারে। ছাত্রলীগের নেতাকর্মীরা অনেকেই এখন তাই করছে।
জনাব সিরাজুল ইসলাম, ইয়েমেনের 48টি স্থানে ইঙ্গো-মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে, এতে কি আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে?
জি, ইয়েমেনের 48টি স্থানে আমেরিকা এবং ব্রিটেনের সেনারা যে হামলা চালিয়েছে তাতে আমি মনে করি অবশ্যই আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বেড়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। এরই মধ্যে ইয়েমেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ইঙ্গো-মার্কিন বাহিনী নতুন করে ইয়েমেনের উপর যে আগ্রাসন চালিয়েছে তা বিনা জবাবে পার পাবে না, অর্থাৎ ইয়েমেনের সামরিক বাহিনী অবশ্যই জবাব দেবে। এবং এই জবাব হিসেবে তারা যা করতে পারে আপাতত সেটি হচ্ছে যে লোহিত সাগর বা এডেন সাগর বা মধ্যপ্রাচ্যের যে সব অবস্থান আছে তার কোথাও না কোথাও মার্কিন সামরিক বা ব্রিটিশ সামরিক বাহিনীর অবস্থানে তারা হামলা চালাতে পারে। প্রাথমিক লক্ষ্য হতে পারে লোহিত সাগর বা এডেন উপসাগরে মার্কিন সামরিক বাহিনী বা ব্রিটিশ সামরিক বাহিনীর যুদ্ধ জাহাজ। কিন্তু একথা ঠিক যে আমেরিকা এবং ব্রিটেনের এই যে হামলা, এই হামলার কারণে প্রতিদিন প্রতি মুহূর্তে মধ্যপ্রাচ্যে বৃহত্তর একটা যুদ্ধের ঝুঁকি বেড়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী বা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ঢুকে দাঁড়িয়েছে। আমি মনে করি তাদের স্যালুট জানানো উচিত ছিল। ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে এবং যে সন্ত্রাসবাদ চালাচ্ছে রাষ্ট্রীয়ভাবে, এর বিরুদ্ধে যেখানে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব বা উন্নত বিশ্বের রুখে দাঁড়ানোর কথা ছিল, সেখানে তারা নগ্নভাবে কুণ্ঠভাবে ইসরায়েলকে সমর্থন করছে। আর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানানোর কারণে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের উপর হামলা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সংবাদ প্রতিদিন পত্রিকার গুরুত্বপূর্ণ খবরে লেখা হয়েছে, পাকিস্তানের হয়ে চর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতীয় দূতাবাসের কর্মী। জানা গেছে মস্কোর ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন উত্তরপ্রদেশের ওই ব্যক্তি। নিজের পদমর্যাদাকে কাজে লাগিয়েই ভারতীয় সেনার গোপন তথ্য পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর হাতে তুলে দিয়েছেন। সূত্র মারফত ওই ব্যক্তির কার্যকলাপ জানতে পারে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। রোববার উত্তরপ্রদেশ থেকে ভারতীয় দূতাবাসের ওই কর্মীকে গ্রেপ্তার করেছে ATS। আনন্দবাজার পত্রিকার প্রধান খবরে লেখা হয়েছে, লোকসভা ভোটের আগেই কি লাদাখ নিয়ে নতুন করে চাপের মুখে কেন্দ্র? আলাদা রাজ্যের স্বীকৃতি দাবি করে পথে নামল আম জনতা। দিনভর হরতালে সাড়াও মেরেছে 2019 সালের আগস্ট মাসে সাবেক জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে লাদাখকে পৃথক করে সেটিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। আলাদা রাজ্যের দাবিতে এবার লাগাতার আন্দোলনে নামার ইঙ্গিত দিল লাদাখ। হিমালয়ের কোলে থাকা এই পার্বত্য অঞ্চলটির অধিবাসীদের অধিকাংশের দাবি লাদাখকে আলাদা রাজ্য স্বীকৃতি দিতে হবে। শুধু তাই নয়, আরও তিনটি দাবির পক্ষেও সুর চড়িয়েছেন তারা। মোদীকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা রাজ্যপাল বোসের, পাল্টা কুণালের বক্তব্য। এবার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা। রাম মন্দির উদ্বোধনের জন্য প্রশংসা করলেন তিনি। বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সাংবিধানিক প্রধানকে পাল্টা খোঁচা মারলেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। রাজনৈতিক নেতৃত্বকে মনীষীদের সঙ্গে তুলনা অবশ্য নতুন নয়, এর আগেও একাধিক নেতা মন্ত্রীর মুখে বিতর্কিত মন্তব্য শোনা গেছে। সেই একই তালিকায় এবার নয়া সংযোজন রাজ্যপাল, তার এই মন্তব্য নিয়ে তুঙ্গে বিতর্ক। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইমাম মাহদী আলাইসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিসসালাম।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
মানব জাতির প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি যথাযথ, সর্বাত্মক ও আশাব্যঞ্জক। ইসলামের শিয়া ও সুন্নি উভয় ধারার নির্ভরযোগ্য বইগুলোতেই ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে হাদিস ও বর্ণনা রয়েছে। এ সম্পর্কিত বর্ণনাগুলো এত ব্যাপক যে অন্য খুব কম বিষয়ে এত বেশি ও বিস্তারিত বর্ণনা দেখা যায়। এসব বর্ণনার মধ্যে রয়েছে ইমাম মাহদীর বংশ পরিচয়, তাঁর ব্যক্তিত্ব, তাঁর আবির্ভাবের সময়ের নানা বৈশিষ্ট্য ও ঘটনা প্রবাহ, নির্দিষ্ট ও অনির্দিষ্ট কালের জন্য তাঁর অনুপস্থিতি বা অদৃশ্যমান হওয়া, তাঁর রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য, তাঁর জন্য অপেক্ষাকারীদের দায়িত্ব ও বৈশিষ্ট্য ইত্যাদি। মানব জাতির শেষ ত্রাণকর্তার আবির্ভাবের সময়কালের নানা ঘটনাবলী সম্পর্কে হাদিসে যেসব ভবিষ্যৎবাণী রয়েছে, মুমিন বা বিশ্বাসী মুসলমানদের উচিত সেসবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, কারণ এসবই মুসলমানদের গুরুত্বপূর্ণ বিশ্বাসের অংশ। এ প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহদীর আবির্ভাবকে অস্বীকার করে সে যেন ইসলামকেই অস্বীকার করল।
শেষ ত্রাণকর্তার যুগ সম্পর্কে ইসলামের এইসব বর্ণনা বিশ্বের বঞ্চিত ও নির্যাতিত মানুষকে এবং বিশেষভাবে মুসলমানদেরকে সোনালী দিন ও সোনালী ভবিষ্যৎ সম্পর্কে করে আশাবাদী, কারণ ইসলামী শাসন ও ইসলামী নৈতিকতার আলো ছড়িয়ে পড়ার কারণে বিশ্বের সব মানুষ একদিন উপভোগ করবে বস্তুগত ও আধ্যাত্মিক প্রাচুর্যের মাধুর্য। ইসলাম ধর্ম সর্বশেষ আসমানি ধর্ম। এই ধর্ম প্রকৃত ইহুদি ও প্রকৃত খ্রিস্ট ধর্মের পর খোদাই ধর্মকে দিয়েছে পরিপূর্ণতা। তাই মহান ইসলামের আগমনের ফলে মানুষের জন্য অন্য কোনো ধর্মের আর প্রয়োজন নেই। ইসলাম মানুষের জীবনের সব দিককে পরিপূর্ণ করে তাকে সব ক্ষেত্রে সৌভাগ্যের দিশা দিতে সক্ষম, আর তাই ইসলাম ধর্ম বিশ্বজনীন ও সার্বজনীন ধর্ম। সবার জন্য কল্যাণ ও সৌভাগ্য বয়ে আনার শিক্ষা এবং যোগ্যতা এই ধর্মের রয়েছে। ইসলাম ধর্ম জুলুম
বৈষম্য, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার দিক নির্দেশনা দেয়। বর্তমান যুগে প্রচলিত অন্য কোনো ধর্মে এইসব সংকটের বিরুদ্ধে এত কঠোর সংগ্রামী মনোভাব দেখা যায় না, ঠিক যতটা সংগ্রামী মনোভাব দেখায় ইসলাম ধর্ম। প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
বিশ্বের সব জালিম ও তাগুতি বা ক্ষুদাদ্রোহী শক্তি এবং অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সংগ্রামের আহ্বান জানাই পবিত্র কোরআন। যেমন পবিত্র কোরআনের সুরা নিসার 75 নম্বর আয়াতে মুমিনদের বলা হয়েছে, আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাহে লড়াই করছ না, দুর্বল সেই পুরুষ। নারী ও শিশুদের পক্ষে যারা বলে, হে আমাদের পালন কর্তা, আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো, এখানকার অধিবাসীরা যে অত্যাচারী, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। অন্য কথায়, ইসলাম হচ্ছে জালিমের শত্রু ও মজলুমের বন্ধু। আর এজন্যই হাদিসের বর্ণনায় দেখা যায়, বিশ্বে যখন নজিরবিহীন মাত্রায় জুলুম ও অনাচার ছড়িয়ে পড়বে, তখনই আবির্ভাব ঘটবে ইমাম মাহদী আলাইহিসসালামের। হযরত ইমাম মাহদীর আবির্ভাব সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ বলেছেন, যখন মহান আল্লাহ আমাদের কায়েম তথা মাহদীকে পাঠাবেন, তখন বিশ্ব পরিপূর্ণ হবে ন্যায় বিচার ও সমতাই, ঠিক যেভাবে তার আগে বিশ্ব পরিপূর্ণ হয়ে থাকবে অন্যায়, অবিচার ও নির্যাতনে।
সত্যিকারের কোন ঐশী বা আসমানি ধর্ম মানুষের মধ্যে বৈষম্যের নীতিতে বিশ্বাসী হতে পারে না। মানুষ সাদা কালো, নারী বা পুরুষ এবং যে কোনো গোত্র, জাতি বা যে কোনো বংশেরই হোক না কেন, তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সব নবী রাসূলের প্রচারিত ঐশী ধর্মগুলোতে। ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং এ বিষয়টি রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় লক্ষ্য। ইমাম মাহদীর বিশ্ব বিপ্লবের লক্ষ্যই হল বিশ্বব্যাপী পরিপূর্ণরূপে সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যাতে বৈষম্য, জুলুম ও অনাচার পুরোপুরি নির্মূল হয়। বিশ্বব্যাপী পরিপূর্ণরূপে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাও তাঁর তথা শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিসসালামের বিশ্ব বিপ্লবের অন্যতম প্রধান লক্ষ্য। এ বিষয়গুলো মানব সমাজ ও মানব সভ্যতার সুন্দরতম আশা আকাঙ্ক্ষার অংশ হওয়া সত্ত্বেও এবং এই লক্ষ্যগুলো অর্জনের জন্য বহু মানুষের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও কেবল কিছু সময়ের জন্য বিশ্বের অল্প কিছু অঞ্চল ছাড়া মানুষ সারা বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি কখনো। কর্তৃত্বকামী ও আধিপত্যকামী শক্তিগুলো অবৈধ নানা স্বার্থ হাসিলের লক্ষ্যে বারবার মানুষের উপর চাপিয়ে দিয়েছে অবিচার, যুদ্ধ ও সহিংসতা। কিন্তু ইমাম মাহদীর বাহিনীর হাতে তারা পরাজিত হলে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পাবে ন্যায় বিচার ও শান্তি।
পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন, যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের তথা বিশ্বাসীদের ধর্মকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন। আর আল্লাহ ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, ইমাম মাহদীর যুগে মানুষের অন্তরগুলো থেকে বের হয়ে পড়বে হিংসা, বিদ্বেষ এবং সে যুগে হিংস্র প্রাণী ও অন্যান্য পশু একই সঙ্গে শান্তিতে বসবাস করবে। সে যুগে যে কোনো নারী ইরাক ও সিরিয়ার মধ্যে চলাচল করবে তাদের দামি গয়না সহ কোনো ভয় ছাড়াই। মানুষ যেখানেই পা রাখবে সেখানেই থাকবে সবুজ উদ্ভিদ ও ঘাসের গালিচা। মহান আল্লাহ ইমাম মাহদীর আগমন বা পুনরাবির্ভাবের পথ ত্বরান্বিত করুন।
শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদি তথা মানব জাতির শেষ ত্রাণকর্তার যুগের আরও অনেক বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। যারা এতক্ষণ সঙ্গ দিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
এখন বিশ্ব সংবাদ শিরোনাম সহ হাতে থাকা সর্বশেষ একটি খবর জানিয়ে দিচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলার জন্য মহড়া চালিয়েছে হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। এমন দাবি করে ইহুদিবাদী ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অফ ইসরায়েল একটি খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে হুতি যোদ্ধারা এমন একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে তারা ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অভিযানের মহড়া চালাচ্ছে এবং ইসরায়েলি সেনাদেরকে জিম্মি করছে। পত্রিকাটি দাবি করছে ব্যারেন পার্বত্য অঞ্চলে হুতিরা গোলাবর্ষণ করছে এবং তারা বহু সংখ্যক ড্রোন থেকে ইসরায়েল এবং আমেরিকার পতাকার উপর বোমা ফেলছে। মহড়ায় অংশ নেওয়া কমান্ডোদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকা বহন করছে এবং কিছুক্ষণ পর তারা ইসরায়েলের নজরদারি ক্যামেরা এবং পতাকা ধ্বংস করছে। পাশাপাশি ইসরায়েলি সেনাদের তাবুর তছনছ করছে এবং অবশেষে একটি সামরিক ঘাঁটি উড়িয়ে দিচ্ছে। এই মহড়ায় তিন ব্যক্তিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্মে দেখা গেছে, যাদেরকে বন্দুকের মুখে আটক করা হয়। ইয়েমেনের হুতি যোদ্ধাদের অবস্থানগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনীর বড় ধরনের বিমান হামলা আগ্রাসী শক্তির হামলা বিনা জবাবে পার পাবে না বলে সানার হুঁশিয়ারি। ব্রিটেনকে সঙ্গে নিয়ে ইয়েমেনে সামরিক হামলা চালিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু না হওয়া সত্ত্বেও ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে আমেরিকার আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এবং ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন আরএসএস ও বিজেপি যখন দেশে সহিংসতা চড়াচ্ছে তখন কংগ্রেস ভালোবাসার দোকান খুলেছে। শ্রোতা বন্ধুরা ভালো সুস্থ থাকুন, খুদা হাফেজ।